You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সপ্তাহ ঘুরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম প্রত্যেক সপ্তাহের বাংলা অনুষ্ঠান নিয়ে। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। আজ 22শে মার্চ, আর মাত্র 4টি দিন পরে আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। আজকের অনুষ্ঠানের পরিচালনায় আছি আমি সুমিত, প্যানেলেও আছি আমি সুমিত। আমার সাথে অনুষ্ঠান সাজিয়ে নিয়ে আসছেন জনাব শাহেদ সদরুদ্দিন এবং অবনী। আপনাদেরকে স্বাগত আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ সুমিত।
ধন্যবাদ।
অনুষ্ঠানে আমি আর বেশি বাক্য ব্যয় না করে আমি আপনাদের হাতে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব তুলে দিচ্ছি। শ্রোতা বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ সুমিত। আবারও আজকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও 30 লাখ শহীদ যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমার মনে হয় শুরুতে স্বাধীনতার পটভূমি নিয়ে কিছু বলা প্রয়োজন, তাই আমি পিছে থেকে কথা বলব। 1947 সালে দেশ বিভক্তির পর থেকে পশ্চিম পাকিস্তানের শোষক গোষ্ঠীর অন্যায়, নিপীড়ন, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে মুক্তিকামী বাঙালি জনতার সংগ্রাম শুরু হয়। আজ আমাদের অনুষ্ঠানে পুরোটা জুড়ে থাকবে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাস। সময়ের সাথে প্রয়োজন অনুযায়ী অনেকেই নানাভাবে এই ইতিহাস বিকৃত করে উপস্থাপন করার প্রয়াস চালিয়েছেন। এতে যা ক্ষতি হয়েছে তা হল আমাদের নতুন প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানার অধিকার থেকে অনেক সময় বঞ্চিত হয়েছে। তাই আমরা আজকে অনুষ্ঠানটা সাজিয়েছি বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, গুরুত্বপূর্ণ, যা আশা করি আপনাদের ভালো লাগবে। ভৌগোলিক দূরত্ব, ভাষাগত, সংস্কৃতিগত পার্থক্য আর সর্বোপরি 1948 সালে পাকিস্তানি শাসকেরা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেয়। বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায় আর বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু হয়। এই ভাষা আন্দোলন 1952 সালের 21শে ফেব্রুয়ারি আরও জোরালো রূপ নেয় এবং আন্দোলন অব্যাহত থাকে। এরই মধ্যে 1954 সালে মার্চ মাসে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মওলানা ভাসানি, শেরে বাংলা একে ফজলুল হক আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে তাদের দল যুক্ত ফ্রন্ট মুসলিম লীগকে হারিয়ে জয়লাভ করে। যুক্ত ফ্রন্ট যে 223টি আসন পায় তার মধ্যে 143টি আসন আওয়ামী লীগ পায়। এভাবে এই দলটির উত্থান হয়। একে ফজলুল হক এই আঞ্চলিক সরকারের প্রধান হন আর শেখ মুজিবুর রহমান এই সময় থেকে একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেন। এই সরকার পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আদায়ের জন্য উদ্যোগ নিতে শুরু করে, কিন্তু পশ্চিম পাকিস্তান এই সরকারকে কয়েক মাসের মধ্যে বিলুপ্ত ঘোষণা করে। এতে আন্দোলন আরও জোরদার হয়। অবিরাম ভাষা আন্দোলনের কাছে পরাজিত হয়ে 1956 সালে পাকিস্তানিরা উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। পাকিস্তানের রাজস্ব আদায়ের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে গেলেও পূর্ব পাকিস্তানিরা কোন রকম সুবিধা ভোগ করতে পারেনি। পূর্ব পাকিস্তানে কোন সামরিক বাহিনীও ছিল না। সামরিক বাহিনীতে বিভিন্ন পদে শুধুমাত্র পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য দেওয়া হতো। সব গুরুত্বপূর্ণ স্থাপনা পশ্চিম পাকিস্তানে গড়ে তোলা হয়। সরকারি চাকুরিতেও পশ্চিম পাকিস্তানিদের সুযোগ দেওয়া হতো। এই বিরাজমান রাজনৈতিক অস্থিরতার ভিত্তিতে আইয়ুব খান 1958 সালে পাকিস্তানে ক্ষমতা গ্রহণ করেন এবং সামরিক শাসন জারি করেন। আইয়ুব খান টানা 10 বছরেরও বেশি সময় ক্ষমতায় থেকে পূর্ব পাকিস্তানিদের শোষণ ও নির্যাতন করতে থাকে। অন্যায়ভাবে পাকিস্তানি শোষকেরা সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সময়ের সাথে বাঙালি জাতি আরও সোচ্চার হয়ে ওঠে। নিজেদের অধিকার সম্পর্কে আত্মপরিচয় প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য 1966 সালে শেখ মুজিবুর রহমান এক সম্মেলনে 6 দফা উত্থাপন করেন। এই 6 দফা বাঙালির মুক্তি সনদ হিসেবে বেশি পরিচিত। 6 দফার মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানে একটি আঞ্চলিক সরকার গঠন করে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে ক্ষমতা নেয়া, 2 পাকিস্তানি পৃথক মুদ্রা, আঞ্চলিক সরকারের রাজস্ব আদায়ের ক্ষমতা, বৈদেশিক মুদ্রা উপার্জনের হিসাব পূর্ব পাকিস্তানে আলাদাভাবে রাখা। এইসব দাবি আদায়ের মধ্যে দিয়ে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন কায়েম করা বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল। কিন্তু 6 দফার তুমুল বিরোধিতা করতে শুরু করে পশ্চিম পাকিস্তানি শাসকেরা, তবে আন্দোলন চলতে থাকে। 1968 সালে 6 দফা আন্দোলনের উদ্যোক্তা হবার অপরাধে শেখ মুজিব সহ তার 35 জন সহযোগীর বিরুদ্ধে পাকিস্তানের বিরোধিতা করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। সেই সময়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়। 1969 সালে 20 জানুয়ারি গণ অভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে অনেকে আহত হন। আন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করে। 1969 সালের ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তানের আন্দোলনের কাছে হার মেনে হঠাৎ করে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেয়। এই বছরে মার্চে ক্ষমতায় আসে ইয়াহিয়া খান। তার বৈষম্যমূলক আচরণ অব্যাহত থাকায় পূর্ব পাকিস্তানের আইন শৃঙ্খলা অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। 1970 সালে 7 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে। 169 আসনের মধ্যে 167 আসনে আওয়ামী লীগ জয়লাভ করে আর ভুট্টোর দল পিপলস পার্টি পায় 88 আসন। নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের নেতৃবর্গের সাথে আলোচনা করেন কিভাবে সরকার গঠন করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা যায় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে। কিন্তু বঙ্গবন্ধুর সব চেষ্টাই ব্যর্থ হতে থাকে, কারণ ভুট্টো বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসাবে কখনোই গ্রহণ করবে না সে তা জানিয়ে দেয়। প্রথমে 3 জানুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়, বিভিন্ন টালবাহানায় তা পিছিয়ে 3 মার্চে নেওয়া হয়। 3 মার্চ আসার আগেই পিছিয়ে আবার 25 মার্চ হবে বলে ঠিক করে। পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে, পাকিস্তানি শাসকের চাল ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। বঙ্গবন্ধুর কাছে পশ্চিম পাকিস্তানি ছাড়া আর কাউকে ক্ষমতায় আসতে দিবে না এই ব্যাপারটা অনেক বেশি যখন পরিষ্কার হয়ে যায় তখনই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর তখন বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চে রেসকোর্সের ময়দানে জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। আমরা এই ভাষণের কিছু কথা আজকে শুনব, আর তারপরে আমি শাহেদ ভাইকে অনুরোধ করব ভাষণের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে একটু আমাদেরকে বিশ্লেষণ করে বলার জন্য। আমরা এখন একটু ভাষণটা শুনি।
আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তোমরা আমার ভাই, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারব না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না।
আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা অমিনিগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটি সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন। সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে।
যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না।
মনে মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের ময়নাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাত হলে আপনারা চালাবেন, কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বিদেশে কাজ করবেন।
তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখাদেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা।
শুনছিলাম বক্তব্য ভাষণ বঙ্গবন্ধুর, একটি ঐতিহাসিক ভাষণ। তো আসলে এই ভাষণ এমন একটি ভাষণ বাঙালি জাতির জন্য যেটি আমার মনে হয় যে 100 বছর পরেও বাঙালি যখন শুনবে তখন তার গায়ের রোম দাঁড়িয়ে যাবে, এটি স্বাভাবিক। তো এই বক্তৃতার মধ্য দিয়ে, এই ভাষণের মধ্য দিয়ে সেদিন যে উম্মাতাল পরিবেশ তৈরি হয়েছিল সরোয়ারদী উদ্যানে, তার হাত ধরেই কিন্তু আস্তে আস্তে বাঙালি এগিয়ে গেছে 25শে মার্চের দিকে এবং 26শে মার্চের দিকে, স্বাধীনতা যুদ্ধের দিকে। তো 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্সে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের আমরা পুরোটা এখানে শুনিনি, খুব অল্প সময় শুনেছি। এটি একটি 19 মিনিটের ভাষণ এবং আরও বলা দরকার যে পৃথিবীতে এ পর্যন্ত যে 100টি ভাষণকে ঐতিহাসিক এবং শ্রেষ্ঠ ভাষণ বলা হয় তার মধ্যে এটি একটি স্বীকৃত ভাষণ। তো যা হোক, এই পুরো ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 4টি মূল দাবি ছিল, 4টি দফা ছিল, সেই দফাটি আমরা এখানে বলতে পারি। 1 নম্বর দফা, যে অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করতে হবে। 2, সামরিক বাহিনীকে সেনানিবাসে ফিরে যেতে হবে। 3, নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা অনুসন্ধান করতে হবে। 4, ২৫ মার্চে জাতীয় পরিষদের অধিবেশনের আগে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ মুজিব তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা যখন করেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তার এই ভাষণ গোটা জাতিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উন্মাত্তাল করে তোলে। এখানে একটি বিষয় অত্যন্ত তাৎপর্য সহকারে বলা দরকার যে সেই সময় কিন্তু খুব সরাসরি আরও শক্তভাবে স্বাধীনতার কথা বলা যেত, কিন্তু তিনি তা বলেননি। তিনি অত্যন্ত কৌশলে বাঙালি জাতিকে এই মেসেজটি দিয়ে দিয়েছেন প্রস্তুতি নেবার জন্য, একই সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী তারা যেন তাকে কোনোভাবে ওই সময়ে গ্রেপ্তার করতে না পারে, তিনি সেইভাবেই বক্তব্যটি প্রদান করেন বা ভাষণটি প্রদান করেন। তো যা হোক, যেটি বলছিলাম যে বাঙালি জাতির জন্য একটি অসম্ভব রকমের সম্পদ এই ভাষণ, যতদিন পৃথিবীতে বাঙালি থাকবে ততদিন এই ভাষণের তাৎপর্য থেকে যাবে। অবনী, আপনি বলতে পারেন।
আচ্ছা, আমি আপনার কাছে এখন শুনতে চাবো যে যে সাতই মার্চ যে ভাষণ, তারপর থেকে ২৫ মার্চ পর্যন্ত যেসব ঘটনা, আপনি এ ব্যাপারে আমাদেরকে কিছু বলতে পারেন?
হ্যাঁ, অবশ্যই। আসলে সাতই মার্চ থেকে তো একটা মানে পরিস্থিতি এমন হলো যে যখন মানুষ চিন্তা করছে যে স্বাধীনতা যুদ্ধ সমাগত, এবং পাকিস্তানিরাও কিন্তু সেক্ষেত্রে একটা প্রস্তুতি ভেতরে ভেতরে নেওয়া শুরু করেছে, আলোচনার একটা বাহানা চলছিল, কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রামে তারা জাহাজ থেকে অস্ত্র খালাস করছে, এবং আমরা আরও জানি যে সেই সময় সিভিল পোশাকে বিমানে করে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সেনাবাহিনীর লোকজন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসছে, জাহাজে করে আসছে, অস্ত্র আসছে, সৈন্য আসছে, অর্থাৎ কিছু একটা যে পরিস্থিতি অন্যরকম হতে যাচ্ছে, তখন কিন্তু বাঙালিরা এটা বুঝে ফেলেছিল।
এদের প্রস্তুতিটা ছিল কিন্তু বহুদিনের।
অবশ্যই প্রস্তুতি বহুদিনের, এবং ইয়াহিয়া খান বা নিয়াজি তাদের যে পরিকল্পনা, অর্থাৎ ২৫ মার্চের রাতে তারা যে একটি অপারেশন ফ্লাশলাইটে যাবে, সেটি কিন্তু বোঝা যাচ্ছিল আওয়ামী লীগের নেতৃত্ব বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, তাদের কথা বলতেই হবে যে তারা কিন্তু এটি আশঙ্কা করছিলেন। কিন্তু অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন একটা ভাবে যাচ্ছিল, এক ধরনের অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই কিন্তু মুজিব ইয়াহিয়া বৈঠক হয়েছিল, এবং আমরা জানি যে সারা দেশ যখন ক্ষোভে উত্তাল, তখন ইয়াহিয়া খান ঢাকায় এসে শেখ মুজিবের সঙ্গে সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আলোচনা শুরু করেন। কিন্তু একই সঙ্গে যেটি বললাম, সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানোর পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে থাকে। বেলুচিস্তানের কসাই হিসেবে পরিচিত জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে ঢাকায় তিনি পোস্টেড হন, কিন্তু কোন বাঙালি বিচারপতি তাকে শপথ পাঠ করাতে সেদিন রাজি হননি, এটি ইতিহাসে আছে। তাই পূর্ব পাকিস্তানের সৈন্য ও অস্ত্রশস্ত্র আনা হতে থাকে। ১০ থেকে ১৩ মার্চের মধ্যে পাকিস্তান এয়ারলাইন্সে তাদের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে আপনার পূর্ব পাকিস্তানের জরুরি ভিত্তিতে সরকারি যাত্রী বহন শুরু করে। তো আমরা আরও জানি যে ২৫ মার্চের আগে আগে কিন্তু আপনার যত বিদেশি সাংবাদিক ছিল পূর্ব পাকিস্তানে, তাদেরকে আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন্দী করে রাখা হয়, এবং আমরা আরও জানি যখন আপনার অপারেশন সার্চ লাইট শুরু হল ২৫ মার্চের মধ্যরাতে, তার আগে কিন্তু জোর করে তাদেরকে বিমানবন্দরে নিয়ে গিয়ে প্লেনে তুলে দেওয়া হয়। একমাত্র একজন সাংবাদিক সেদিন জীবনের ঝুঁকি নিয়ে, আমি বলব এটা অসম্ভব, চিন্তাই করা যায় না, সাইমন রিংক, যিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক হয়েছিলেন, তিনি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে থেকে যান, এবং তিনি কিন্তু সেই রাতেই, এই যে ঢাকা শহরে এত বড় একটা ম্যাসাকার চলছে, তিনি কিন্তু সারা বিশ্বকে জানিয়ে দেন। তো আমি যখন আজকে এই কথাগুলো চিন্তা করি, তখন অবাক হই যে এটা কিভাবে সম্ভব, একজন বিদেশি নাগরিক, তিনি একটি দেশের নিরীহ নাগরিকদের উপর যে অত্যাচার হচ্ছে বা হতে পারে, এটি আশঙ্কা করে জীবনের ঝুঁকিতে অবস্থান করেন এবং সারা বিশ্বকে জানিয়ে দেন, এবং তখন থেকে সারা বিশ্ব জেনে ফেলে, এবং পুরো পাকিস্তানের প্রতি বা আজকের বাংলাদেশের প্রতি তাদের সহানুভূতি, তাদের যে ভালোবাসা বৃদ্ধি পেতে শুরু করে, জন্মাতে শুরু করে। তো যা হোক, যেটা বলছি যে যখন ২৫ মার্চে এরকম একটা ক্র্যাকডাউন হলো, তার অপারেশন সার্চলাইটে চলে গেল এবং আমরা দেখলাম যে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে আর পিছিয়ে থাকার কোনো কারণ নেই। তখন কিন্তু বাঙালি এই যে 26শে মার্চে আপনার মধ্যরাতেই তারা একটা সিদ্ধান্তে এসে পড়ে যে যুদ্ধ শুরু করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার যে উনি গ্রেপ্তার হওয়ার পূর্বে একটা ঘোষণা দিয়ে যান, যে ঘোষণাটা ইপিআর এর মাধ্যমে ছড়িয়ে পড়ে আমাদের অঞ্চলে। এটি হচ্ছে 26শে মার্চের ঘটনা। আপনি তার পরবর্তীতে নিশ্চয়ই কিছু বলতে যোগ করতে চান?
জি হ্যাঁ, আমি কিছুদিন ধরে রিসার্চ করলাম, কারণ আমার জানার অনেক ইচ্ছা ছিল আসলে ওই সময়টা কি হয়েছিল। তো 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, ঠিক সেই সময়ে বঙ্গবন্ধুকেও গ্রেফতার করে ফেলে মধ্যরাতে। আর ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু কিছু শীর্ষস্থানীয় নেতাদের সাথে তার বাসভবনে এক বৈঠক করেন, আর সেখানে তিনি তাদেরকে স্বাধীনতার ঘোষণা আর একটি সংক্ষিপ্ত বার্তা প্রদান করেন এবং তাদের কাছে অনুরোধ করেন যেন এই বার্তা আর ঘোষণা সব সারা দেশে পৌঁছে যায়। গণহত্যা শুরুর সাথে সাথে যখন শেখ মুজিবকে গ্রেফতার করা হল, তার এই প্রদানকৃত বার্তাটি ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানির হাত দিয়ে 25শে মার্চ মাঝরাতেই চট্টগ্রামে পৌঁছে যায়। এই বার্তাটি একটি সাইক্লোস্টাইল মেশিনের সাহায্যে অনেকগুলো কপি করে ফেলে আর চট্টগ্রামের বিভিন্ন জায়গা ছড়িয়ে দেয়। তারা মাইক দিয়ে এই বার্তাটি প্রচার করতে শুরু করে। 26শে মার্চ দুপুরে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামে কালুরঘাট ট্রান্সমিশন কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার বার্তাটি পাঠ করেন। এরই মধ্যে চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন কর্মী সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জাতিকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হলে বেতারকে তারা কাজে লাগাবেন, আর সেজন্যই তারা চট্টগ্রাম বেতারের নাম পরিবর্তন করে একটি নতুন নাম দেন। সেই নতুন নাম হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। তবে তারা নিরাপত্তার অভাবে ওই বেতার কেন্দ্রটি ব্যবহার করেননি। তারা শহর থেকে কিছু দূরে কালুরঘাট বেতার কেন্দ্রে চলে যান এবং সন্ধ্যায় এম এ হান্নান স্বাধীনতা ঘোষণা পাঠ করেন ও এক ঘন্টার একটি অনুষ্ঠানও করেন। 27শে মার্চ বেতার কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়াউর রহমানের সাহায্য চান। 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই ঘোষণা চট্টগ্রাম বন্দরে অবস্থানরত এক জাপানি জাহাজ শুনতে পায় এবং সারা বিশ্বের কাছে তারা পৌঁছে দেয়। আর এই ঘোষণার সংবাদটি তখন রেডিও অস্ট্রেলিয়া প্রচার করে। 26শে মার্চ থেকে 27শে মার্চের মধ্যে নয়াদিল্লি আর কলকাতায় বিভিন্ন দৈনিক পত্রিকায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও বার্তার কথা প্রকাশ করতে থাকে। আর আমরা এখন একটু মেজর জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর পক্ষে যে স্বাধীনতার ডিক্লারেশন সেটা একটু শুনব।
Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh.
আচ্ছা, আমরা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনলাম। এরপরে আমি শাহেদ ভাইকে আবারও অনুরোধ করব, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ যে শুরু হলো এরপর থেকে, 26শে মার্চের পর থেকে, এটা নিয়ে কিছু বলতে।
আমি একটু আমার যেহেতু আমি খুব একটা ডিটেইল একটা কথাবার্তা হচ্ছে এখানে এবং খুব সুন্দর কথাবার্তা, অনেক কিছুই আমি জানি না অ্যাকচুয়ালি, এত বছর এত বুড়ো হয়ে গেছি কিন্তু তবুও জানি না। তো এখন আমার কিছু মানে একটা কথা হঠাৎ করে মাথায় এলো যে রেডিও অস্ট্রেলিয়া কিন্তু এটা প্রচার করেছিল এবং এটা কিন্তু একটা ভাবার একটা ভালো জিনিস যে আমার মনে হয় যে আমি ঠিক জানি না এখানে যা বলা হলো যে একটি জাপানি জাহাজ এটাকে সম্প্রচার করে এবং এটাকে হয়তো তারপরে বিভিন্ন আরো দেশ এটাকে রিলে করে এবং সেখানে এটা ভাবতে ভালোই লাগছে যে অস্ট্রেলিয়ান একটি কমিউনিকেশন মানে অস্ট্রেলিয়ার একটি মিডিয়ার এখানে অবশ্যই প্রথম একটি পায়োনিয়ার ভূমিকা ছিল,
অগ্রণী ভূমিকা পালন করেছে
যে আমরা অস্ট্রেলিয়ায় থাকি এবং এটি
আসলে আমি যখন এটা পড়লাম খুবই ভালো লেগেছে
যে অস্ট্রেলিয়ান রেডিও এটা একে সম্প্রচার করেছে। তো এটা ভালো যে মানে এই আমরা এখন এই অস্ট্রেলিয়াতে আছি এবং অস্ট্রেলিয়া দেশটি তখনও হয়তোবা মানে অভিবাসনের ক্ষেত্রে যতটা যথেষ্ট উদার নয় তখনও হয়তোবা নয় কিন্তু তা সত্ত্বেও তারা মানে এই বাংলাদেশ নামের মানুষ বাঙালি যে মানুষের যে স্বাধীনতার যে মুক্তি বা মানে যে আকাঙ্ক্ষাটা মুক্তির যে আকাঙ্ক্ষাটা সেটা তারা বুঝতে পেরে অনুধাবন করে সেটা কিন্তু তারা আবার সারা বিশ্বে সেটা ছড়িয়েছে।
এখানে একটি কথা খুব বলা জরুরি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে একজন সহযোগী বন্ধু রাষ্ট্র ছিল,
অবশ্যই এটা সত্যি
জরুরি একটি পয়েন্ট।
হ্যাঁ, এটা অবশ্যই আমাদের অবশ্যই কৃতজ্ঞ
অবশ্যই আমরা কৃতজ্ঞ
এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম এখানে আছে তাদেরকেও মনে হয় আমাদের এই অবশ্যই মেসেজটা এবং এই হিস্ট্রিটা অবশ্যই বলা দরকার যে অস্ট্রেলিয়া ওয়াজ অলওয়েজ এ ফ্রেন্ড ফর আস। সরি ইন্টারাপশনের জন্য, কারণ আমি মানে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না কথাটার জন্য, ভেরি এক্সাইটেড। আমি আবার শাহেদ সাহেবের কাছে যাচ্ছি, প্লিজ।
আমি আসলে এখন যেটা যেতে পারি, যেহেতু মার্চ পর্যন্ত আমরা ছিলাম, তো আমাকে অবনী যেতে বললেন এর পরবর্তীতে একটু যেতে, তো সেই হিসাবে এর পরে আমরা দেখি যে অস্থায়ী সরকার গঠনের প্রশ্নটি আসে, অর্থাৎ আপনার 1971 সালের 17 এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য অস্থায়ী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় আপনার এই কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার অন্তর্গত ভবেরপাড়া গ্রামে। তো শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়, অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমেদের উপর। বাংলাদেশের প্রথম সরকার দেশি বিদেশি সাংবাদিকদের সামনে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে 26 মার্চ হতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালের অস্থায়ী বাংলাদেশ সরকার অগাস্টের পরপরই বিপুল সংখ্যক অমুক্তিযোদ্ধা গেরিলা পদ্ধতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহায়তাকারীদের উপর আক্রমণ চালাতে থাকে। তো পাকিস্তানি সামরিক ঘাঁটি থেকে শুরু করে সামরিক স্থাপনা যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গেরিলা হামলায় যেটা আমরা সম্ভব করতে পেরেছিল মুক্তিযোদ্ধারা সেটি হচ্ছে পাকিস্তানি সামরিক বাহিনীকে নাজেহাল করে তোলা এবং রাজধানী ঢাকাতেও ক্র্যাক প্ল্যাটুন বেশ কয়েকটি দুঃসাহসী অভিযান চালায়। 1971 সালের 16 অগাস্টে মুক্তিবাহিনী নৌ কমান্ডোরা অপারেশন জ্যাকপটের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে নোঙর করে এবং সেখানে থাকা পাকিস্তানি জাহাজগুলোকে মাইন দিয়ে ধ্বংস করে দেয়। তো ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই তারা শত্রুমুক্ত করতে শুরু করে। তো জুলাই থেকে সেপ্টেম্বর যদি মুক্তিযুদ্ধে কি ঘটেছিল আমরা একটুকু যেতে পারি। ঢাকায় গণহত্যা চালানোর পর পাকিস্তানি বাহিনী 10 এপ্রিলের সারা বাংলাদেশে নিজেদের আয়ত্তে আনার পরিকল্পনা করে, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা এবং ছাত্র ও সাধারণ জনতা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। চট্টগ্রামের বাঙালি সেনাবাহিনীর সদস্য ও ইপিআর এর সদস্যরা বিদ্রোহ করে শহরের বড় বড় অংশ নিয়ন্ত্রণে আনা শুরু করে। তো এবং সেক্ষেত্রে পাকিস্তান বাহিনীকে তারা যুদ্ধ জাহাজ দিয়ে নানারকম আক্রমণের মাধ্যমে পরাস্ত করা শুরু করে এবং কুষ্টিয়া, বগুড়া, পাবনা, দিনাজপুর ইত্যাদি জেলাতেও বাঙালি সেনারা বিদ্রোহ করে নিয়ন্ত্রণ গ্রহণ শুরু করে। পরবর্তীতে পাকিস্তানিরা বিপুল সংখ্যক সৈন্য ও অস্ত্রশস্ত্র বলে মে মাসের শেষ নাগাদ এসব মুক্তাঞ্চল দখল করে নেয়। তো মার্চের শেষ দিক হতেই পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে শুরু করে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিশেষভাবে তাদের রোষের শিকার হয়। ফলে যেটা হয় যে মানুষ সীমান্তের দিকে পালাতে শুরু করে। তো এইভাবেই আসলে ওই সময়টুকু পার হয়ে যায়। তো মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ের যুদ্ধগুলো ছিল আসলে পরিকল্পনাহীন এবং অপ্রস্তুত,
সেটাই বলতে চাচ্ছিলাম। কারণ আমাদের কিন্তু মানে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কিন্তু একদমই নিরস্ত্র, তাদের কোন ট্রেনিং ছিল না, কোন অস্ত্র ছিল না, কিছুই ছিল না, একদম শূন্য থেকে খুব কম সময়ে নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে যুদ্ধে।
কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন আস্তে আস্তে তারা কিন্তু আমাদের নেতৃত্বের অর্থাৎ যে সামরিক যারা ছিলেন তাদের নেতৃত্বে তারা কিন্তু খুব সংগঠিত হতে থাকেন, এবং সংগঠিত হতে হতে আমাদের সাধারণ যে মুক্তিযোদ্ধা গ্রামগঞ্জের যুবকরা তারা কিন্তু যে পারদর্শিতা দেখান তাতে করে পাক সেনারা দেখা যায় অনেক ক্ষেত্রে গুটিয়ে যেতে থাকে।
আচ্ছা, আমি আসলে একটি চিঠি নিয়ে এসেছিলাম সাথে, তো আমি
চিঠির আগে মনে হয় আমরা একটু গান শুনে আসি, কারণ অনুষ্ঠান চলছে, স্বাধীনতার কোন গান শুনছি না এখনো, ভালো লাগছে না।
একটা গান হলে ভালো হয়,
গানের পরে আমরা অবশ্যই ফিরে আসছি।
হচ্ছে পার্থ বড়ুয়া আর আপেল মাহমুদের যে খুব বিখ্যাত একটি গান, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটি নতুন করে আবার করেছে দুজন একসাথে, আসুন আমরা গানটি শুনি।
মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য ভালো ছবির জন্য যুদ্ধ করি, ওরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব বলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, সাথে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে।
Are you looking to settle permanently in Australia? Our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162 9257. or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
Ma, dua koro. Tumar chile aaj tumar shontander rokter pratishodh nite choleche. বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আজ তোমার সন্তানদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেখানে তোমার সন্তানদের ইজ্জতের উপর আঘাত করেছে, সেখানে তো আর তোমার সন্তানরা চুপ করে বসে থাকতে পারে না। তাই আজ তোমার হাজার হাজার বীর সন্তান বাঁচার দাবি নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তোমার নগণ্য ছেলে তাদের মধ্যে একজন। পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি, তোমার সন্তানরা যেন বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে কতল করে এদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে পারে। এদেশের নাম হবে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এদেশের জন্য তোমার কত বীর সন্তান শহীদ হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। ইনশাল্লাহ শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে স্বাধীন করে ছাড়বই। জয় আমাদের সুনিশ্চিত। দোয়া করো যেন জয়ের গৌরব নিয়ে ফিরে আসতে পারি, নচেত বিদায়। ইতি তোমার হতভাগ্য ছেলে খোরশেদ। একটি চিঠি পড়লাম, চিঠিটা লেখক মোহাম্মদ খোরশেদ আলম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর 2 তে ছিলেন এবং তিনি চিঠিটি পাঠিয়েছিলেন তার মা রাহেলা খাতুনকে। অত্যন্ত আবেগময় এবং একটি উদ্দীপনামূলক চিঠি, এবং আমরা এই চিঠি থেকে বুঝতে পারি আসলে সে সময় যারা মুক্তিযুদ্ধে ছিলেন তাদের ভেতর থেকে যে দেশপ্রেমটা সেটা কতখানি খাঁটি, এবং সে সময় অন্যান্য যারা সাধারণ বাঙালি যারা ছিলেন তাদেরও মধ্যে যে দেশপ্রেমের চেতনাটা এবং যে জাতীয়তাবাদ সেটা কতখানি ভেতর থেকে এসেছিল। আমাদের আবারও সেই জিনিসটাই দরকার। কি বলেন অবনি?
হ্যাঁ, আসলে আমাদের সময় খুব কম। আমাদের আজকে যেহেতু আমরা শুরু করেছিলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে আমরা কিছু বলবো, তো আমি এখন শাহেদ ভাইকে বলবো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উনি আজকে তুলে ধরতে চাচ্ছেন। শাহেদ ভাই একটু যদি বলেন।
আসলে প্রথমে একটা কথা খুব সরাসরি বলা দরকার যে মুক্তিযুদ্ধের পাঁচ বছর পরে, অর্থাৎ পাঁচ ছয় বছর পরেই এই যে ইতিহাসের বিকৃত উপস্থাপন শুরু হয়ে যায়, এবং এটি বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে সব দিকেই হতে থাকে। তো যা হোক, আমরা এই সবের ধারাবাহিকতায় একটা বিষয় দেখি যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য, এবং এটা আরো দেখি যে গণহত্যাকে অস্বীকার করার একটা মূর্খ পায় তারা চলছে আজকে আন্তর্জাতিকভাবে। তা যেটা বলতে চাচ্ছি যে যারা এই শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাদের মনের মধ্যে একটি বিষয় কাজ করে যে সংখ্যাটি 30 লক্ষ কিনা। তো এই কথা শুনে মনে হতে পারে যে বাংলাদেশের গণহত্যার একটা সঠিক সংখ্যা থাকা উচিত ছিল, সংখ্যাটি 30 লক্ষ না হয়ে 29,52,635 জন কিংবা 30,33,321 জন এরকম সুনির্দিষ্ট কিছু হলে একটু বিশ্বাসযোগ্য হতো। কিন্তু ঘটনা হচ্ছে যে পৃথিবীর বড় বড় হত্যাকাণ্ড বা গণহত্যায় আসলে মৃতের সংখ্যা কখনোই সুনির্দিষ্ট হয় না বা হয়নি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় নিহত মানুষের সংখ্যা আমরা দেখেছি 50 থেকে 80 মিলিয়ন। চীনের নানকিংয়ে জাপানিদের চালানো গণহত্যা পৃথিবীর একটি নৃশংসতম গণহত্যা, তাদের সংখ্যাটা ছিল 2 থেকে 3 লক্ষ। নাসি জার্মানিতে ইহুদিদের হত্যাকাণ্ডের সংখ্যা 5 থেকে 6 লক্ষ। সাম্প্রতিককালে রুয়ান্ডাতে টুটসিদের উপর যে গণহত্যাটি হয়েছে এটি অত্যন্ত আলোচিত। এত সাম্প্রতিক ঘটনা, তথ্য আদান প্রদান যাচাই, কত আধুনিক প্রযুক্তি, তারপরও কিন্তু বলা হয়ে থাকে 5 থেকে 6 লক্ষ, কোন নির্দিষ্ট সংখ্যা বলা হয় না বা বলা যায় না। তো যাই হোক, যে আমরা জানি যে হত্যাকারীরা কখনো তালিকা করে গণহত্যা করে না, রেজিস্টারে একটি করে টিপ দেয় এবং একটি করে হত্যা করে, এভাবে পৃথিবীতে কোথাও গণহত্যা হয়নি। তো আমাদের মুক্তিযুদ্ধেও একই ঘটনা ঘটেছে। অতএব 30 লক্ষ এই সংখ্যাটি হচ্ছে প্রথমত একটি আইকনিক ফিগার। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই আইকনিক ফিগারটা কি আবেগ থেকে সৃষ্ট একটি বাস্তব বিবর্জিত কিছু? তো এর পরিষ্কার উত্তর হচ্ছে না, এটি একটি বাস্তব অবস্থা নিরিখে গণহত্যা গবেষকদের পর্যবেক্ষণ ও পদ্ধতি মেনে স্থিরকৃত একটি আনুমানিক সংখ্যা। তা আমরা একটি হাস্যকর কথা মাঝে মাঝে শুনতে পাই, সেটি হল যে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু কোন এক বক্তৃতায় শহীদের সংখ্যা 3 লক্ষ বলতে গিয়ে মুখ ফসকে 30 লক্ষ বলে ফেলেছিলেন। তো খুবই সস্তা আষাঢ়ে গল্প কবিতা। সত্যিটি হচ্ছে যে স্বাধীনতার পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু লন্ডনে যান। তা সেখানে 72-এর 8ই জানুয়ারি লন্ডনের ক্লারিস হোটেলে বক্তৃতা দেবার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করেন। তো তাকে এর উত্তরে তিনি স্পষ্ট বলেন যে প্রথম ক্ষতি মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকালে আমার নিহত মানুষের সংখ্যা হচ্ছে 3 মিলিয়ন। 1972-এর 18ই জানুয়ারি বঙ্গবন্ধু ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফস্টের কাছেও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লক্ষ উল্লেখ করেন এবং যেটি এখন তাদের আর্কাইভে কিন্তু সংরক্ষিত আছে। এখানে বলা দরকার, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা সর্বপ্রথম বিশ্ববাসী জানতে পারে মস্কো থেকে প্রকাশিত প্রাবধা পত্রিকায় 1972-এর 3রা জানুয়ারিতে। সেখানে বলা হয় যে ওভার 30 লাখ পার্সন্স ওয়ার কিল্ড থ্রু আউট বাংলাদেশ বাই দি পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস ডিউরিং দি লাস্ট 9 মান্থস। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তিনি আর জে রুমেল, তিনি গণহত্যার একজন গবেষক, তিনি এটি দেখিয়ে গেছেন যে কিভাবে বাংলাদেশের গণহত্যায় 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল তার বইতে। তো যা হোক, এই বইতে আরো বলা আছে যে পাকিস্তানি সেনা রাজাকার অবাঙালি সহ নিহতের সংখ্যা কিন্তু 36,08,000। এই হল খুব সংক্ষেপে আমি বললাম যে আসলে গণহত্যার যে সংখ্যাটি এবং সেটা নিয়ে যে বিভ্রান্তি অনেক সময় বিতর্ক তোলা হয় সেই বিতর্কের জবাব হিসেবে কিছু কথা। তা আমি এক্ষেত্রে আরেকটি কথা এখানে যোগ করতে চাই যে বাংলাদেশে আমরা জানি বাংলাদেশ সরকার 25শে মার্চকে খুব সম্প্রতি গণহত্যা দিবস বলে একটি পালন করতে যাচ্ছে এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে যতগুলো মিশন আছে, এমব্যাসি আছে আমাদের, সেখানে তারাও কিন্তু পালন করতে যাচ্ছে এই দিবসটি। তো আসলে 71-এ বাংলাদেশে বিশ্ব ইতিহাসের যে অন্যতম গণহত্যা ঘটেছিল বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামসের মাধ্যমে, তো আমরা জানি যে নৃশংস গণহত্যার যে দৃষ্টান্ত রেখে গেছে এদেশে, এটি আসলে এই সারা পৃথিবীতে খুব কমই ঘটেছে। তো 25শে মার্চ দিবাগত রাতে তারা আসলে এই আক্রমণটি করেছিল এবং সেই আক্রমণের জবাব আমরা দিতে শুরু করি 26শে মার্চ থেকে, স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে। তো যাই হোক, যেটি বলছিলাম যে আমরা বিশ্বাস করি একদিন আমাদের এই জেনোসাইডটি সারা বিশ্বে স্বীকৃত হবে এবং আমরা দেখব যে জেনোসাইড ইন বাংলাদেশ ইন 1971 এটা একটা আসলেই স্বীকৃতি পাচ্ছে এবং আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরব আমাদের বেদনার বিষয়টি, আমাদের ক্ষতের বিষয়টি
এবং তার সাথে আমাদের এর ফলশ্রুতিতে যে আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা অর্জনের বিষয়টি।
অবশ্যই
শুনতে খুবই ভালো লাগছিল বিভিন্ন হিস্ট্রির এবং বিভিন্ন যে অ্যাকচুয়ালি সত্যিকারের ফ্যাক্ট কিছু, আমরা যেগুলো নাম্বার বিষয়ক বা বিকৃতি, যাই হোক, যে সমস্ত তর্কের ঊর্ধ্বে সেটা হচ্ছে যে এইসব শহীদদের রক্তের বিনিময়ে এবং আরো অনেক মানুষের যে যেটাকে বলবো যে ভালোবাসা এবং সংগ্রামের জন্য আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের একটি জাতিসত্তা আছে, সেটা হচ্ছে বাংলাদেশি। যে কোনো মূল্যেই হোক, আমাদের সেই জাতিসত্তাটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেটা যেখানেই থাকি না, পৃথিবীর যেখানেই থাকি না কেন, সবার আগে আমরা বাংলাদেশি। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং সেই সাথে হয়তো আপনাদের বেশ কিছু অজানা এবং জানা তথ্য হয়তো নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দিতে পারছি। আজ আগামী সপ্তাহে রয়েছে কিন্তু আপনার স্বাস্থ্য, টিউন করবেন এবং বরাবরের মতো যেভাবে আমাদের সাথে আছেন আপনারা, ঠিক একইভাবে সাথে থাকতে থাকবেন এবং শুনতে থাকবেন, এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শাহেদ সদরুদ্দিন সাহেব এবং অবনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং আমাদেরকে একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশনা করার জন্য।
ধন্যবাদ
শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শুভরাত্রি।
And that concludes the weekly program in Bangla language from 4EB FM 98.1.